भगवद गीता चौथा चौथा दशम अध्याय श्लोक नंबर 42। अथवा अधुना ही तेन किं ज्ञातेन तव अर्जुन विष्टभ्याहमिदं कृत्स्नम् एकांशेन स्थितो जगत् गीता ज्ञान। अधिक की बोले अर्जुन संक्षेपे सुनो, আমি সেই প্রবিষ্ট হয় সর্বশক্তি গুণ, জগতে সর্বোচ্চ থাকি আমার একাংশে, সত্যবত জড় মায়া থাই সেই প্রকাশে। অনুবাদ, হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশে দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত হয়ে অবস্থিত আছি। শ্রীল প্রভুপাদের তাৎপর্য, পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্ম রূপে প্রবিষ্ট হয়ে এই জড় জগতে সর্বত্র বিরাজমান। ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে এই জগতে কোনো কিছুরই নিজস্ব কোন ঐশ্বর্য নেই, তাই তা পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই। আমাদের জানতে হবে যে সব কিছুরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ শ্রীকৃষ্ণ পরমাত্ম রূপে সেইগুলির মধ্যে প্রবিষ্ট হয়েছে। মহতম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিঁপড়ে পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ ভগবান তাদের সকলের অন্তরে বিরাজমান এবং তিনি তাদের প্রতিপালন করছেন। অনেকেই প্রচার করে থাকে যে যে কোন দেব দেবীর আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছানো যাবে, কিন্তু এখানে দেব দেবীদের পূজা করতে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে কারণ ব্রহ্মা ও শিবের মতো শ্রেষ্ঠ দেবতারও হচ্ছেন ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র। ভগবানই হচ্ছেন সকলে উচ্চ এবং তা থেকে আর কেউ শ্রেষ্ঠ নয়। তিনি অসমূর্ধ্ব অর্থাৎ তার সমান অথবা তার থেকে বড় আর কেউ নেই। পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণকে দেব দেবীর সমান বলে মনে করে, এমনকি ভগবানকে যদি ব্রহ্মা শিব দুর্গা কালী আদি শ্রেষ্ঠ দেব দেবীদের সমান বলে মনে করে, তাহলে তখনই সেই ভগবত বিদেশী নাস্তিকে পরিণত হয়। কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার ও বিভূতির বর্ণনা পুঙ্খানুপুঙ্খ ভাবে অধ্যয়ন করি, তাহলে আমরা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব উপলব্ধি করতে পারি এবং তার ফলে অনন্য ভক্তি সহকারে তার সেবায় মনকে আমরা স্থির করতে পারি। তা অংশ প্রকাশ রূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মা বিস্তারের দ্বারা ভগবান সর্বব্যাপ্ত শুদ্ধ ভক্তের ছাই সর্বোতভাবে ভগবত সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন, তাই তারা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অধ্যায়ে অষ্টম থেকে একাদশ শ্লোকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এইটাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি পদ্ধতি। পরম পুরুষোত্তম ভগবানের সংগলাভ করে। ভক্তি যোগে পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদ ভাবে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত একজন মহান আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ে তাৎপর্য উপসংহারে বলেছেন, সূর্যোদ্যুতেজসংশেন দৃত বিশ্ব সকৃষ্ণ দশমোচ্যুতে। ভগবান শ্রীকৃষ্ণ বলবান শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য তা শক্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিফলিত হয়। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য। এই অধ্যায়ের নাম আছে বিভূতি যোগ। সারা ভগবদ গীতায় এবং আসলে সারা বৈদিক শাস্ত্রে স্থাপিত আছে যে ভগবান হচ্ছেন এক, অনেক নেই, অনেক নন, এবং ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। বিশেষ করে এই অধ্যায়ে স্থাপিত আছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন অসমর্থ, অর্থাৎ তার সমান কেউ নেই এবং তা থেকে বড় কেউ নেই। এই হচ্ছে ভগবান শব্দের পরিভাষা। তার সমান কেউ নেই, তার উপর কেউ নেই। যদি কেউ একজনের সমান না বড় হয় তো সেই অন্যজন যা থেকে বড় না সমান অন্যজন আছে সে ভগবান হতে পারে। ভগবান মানে সর্বোপরি। সেই জন্যে যে সাধারণ হিন্দু ধর্মে প্রচলিত ধারণা যে অনেক ভগবান আছে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে ভগবদ গীতা যথাযথ প্রচার করি। যথাযথ ভগবদ গীতা প্রচার এবং সব কিছু যা সাধারণ হিন্দু ধর্মে নামে চলে তার মধ্যে পার্থক্য আছে, একই নেই তো? যে অনেক দেব দেবীদের পূজা করা যায় সেটা সাধারণ হিন্দু ধর্মে চলে, কিন্তু ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে অন্তবাচ্ছু ফলন্তে সম্ভাবাত্যল্পমেদসাম, অর্থাৎ যারা দেব দেবীদের পূজা করে অস্থায়ী ফল প্রাপ্ত করার জন্য তারা বুদ্ধিহীন। কারণ আমরা যদি শুদ্ধভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করি ফল যা আমরা পাব সেটা অসীম এবং স্থায়ী হবে। তো ক্ষণস্থায়ী ফল প্রাপ্ত করার জন্য আমরা কেন দেব দেবীদের পুজো করি? দেব দেবীরা এই ভৌতিক জগতে মায়া শক্তি দ্বারা প্রভাবিত আছে। তারা আমাদের শুধু ভৌতিক বর দিতে পারে, কিন্তু সমস্ত ভৌতিক আশিস যে আমরা লাভ করতে পারি, যেমন মাদ্রাজ, চেন্নাই, দক্ষিণ ভারতে এটা প্রসিদ্ধ মহান নগর চেন্নাই, পুরানো নাম ছিল মাদ্রাজ। তো সেই শহরে একটা গণেশ মন্দির আছে, সেই গণেশ মন্দিরের নাম আছে, ও সেই মন্দিরে গণেশের লৌকিক নাম আছে বীজা গণেশ। বীজা গণেশ এর অর্থ কি? অর্থ আছে যে কেউ যদি আমেরিকান ভিসা না দুবাই ভিসা চায়, তো সেই মন্দিরে গিয়ে গণেশের কৃপায় ভিসা পায়। সেই জন্য মন্দিরের নাম আছে বীজা গণেশ মন্দির। তো গণেশের শক্তি আছে, কিন্তু শুধু ভৌতিক বর দেওয়ার জন্য তার শক্তি আছে। কৃষ্ণের ভক্তদের থেকে আমরা ভিসা প্রাপ্ত করতে পারি গোলক ধামে যাওয়ার জন্য, যার থেকে ফিরে আসা হয় না। তো এটা উদাহরণ যে মূর্খ লোক যেই দেবীদের আরাধনা করে, এবং যাদের বুদ্ধি স্পষ্ট আছে তারা কেবল শ্রীকৃষ্ণের পূজা করে। যেমন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণং ব্রজ। আর সব রকম ধর্ম ছেড়ে কেবল আমার চরণে আশ্রয় গ্রহ, তোমার সর্বমঙ্গল হবে এইভাবে। তো শাস্ত্রে কিছু বর্ণনা আছে কিভাবে কৃষ্ণ স্বয়ং শিবদের পূজা করেন, কিন্তু সেটা আলাদা। ইনি হচ্ছেন ভগবান এবং তার ভক্তদের প্রশংসা করার জন্য তিনি তার ভক্তদের পূজা করেন। কিন্তু তিনি এই ভগবদ গীতায় বলেন যে দেব দেবীদের পূজা থেকে আমাদের আসল মঙ্গল হবে না, সেই জন্য এইসব রকম উপধর্ম ভ্রষ্ট ধর্ম ইত্যাদি ত্যাগ করে শুধুমাত্র তার চরণে আশ্রয় নিতে হবে। তো এই হচ্ছে শুদ্ধ ভক্তি উপদেশ যে ভগবান কৃষ্ণ এই ভগবদ্গীতায় দেন। এবং শ্রীল প্রভুপাদ আমাদের পরম হিত সৃষ্টি করার জন্য এই ভগবদ্গীতা যথাযথ রচনা করেন এবং সারা পৃথিবীতে গৌর প্রচার, গৌরবাণী প্রচার করেন। এবং এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপন করেন। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ হচ্ছে এক মাধ্যম যা দ্বারা এই ভগবদ গীতা যথাযথ প্রচার করা সুবিধা হয়। তো এই মন্দিরের বাইরে ওই সাইন আছে, বিজ্ঞাপন আছে যে এইটা হরিকৃষ্ণ নাম হঠাৎ ইস্কনে অনুমোদিত। তো ইস্কনে অনুমোদিত হলে তো শুদ্ধ ভক্তিমার্গ অনুসারে সব কিছু করতে হবে, যেমন শিল প্রভুপাদ আমাদের শিক্ষা দেন। শিল প্রভুপাদ এই শুদ্ধ ভক্তি পরম্পরার আচার্যদের প্রতিনিধি, সেইভাবে ইনি হচ্ছেন আচার্য। আচার্য মানে চার আচার্য সেবক, এই হচ্ছে পরম্পরা। আদি গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণ, কৃষ্ণম বন্দে জগৎগুরু, কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে মধ্বাচার্য, এবং মাধবাচার্য পরম্পরায় অনেক আচার্য ছিলেন। তারপরে মাধবেন্দ্রপুরী ছিলেন, ঈশ্বরপুরী, চৈতন্য মহাপ্রভু, শ্রীরূপ সনাতন ভট্ট, রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, শর গোসাই, এবং এভাবে অনেক আচার্য ছিলেন। এই যুগে শিল প্রপাত এই সকল আচার্যদের উপদেশ, মানে আচার্য মানে শাস্ত্রবিদ, শাস্ত্র উপদেশ, এইসব শাস্ত্র উপদেশে সার মর্ম অর্থাৎ শুদ্ধ কৃষ্ণ ভক্তি, এই উপদেশ ভারত থেকে নিয়ে সর্বপৃথিবীতে এই প্রচার করেন এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘ স্থাপন করেন। তো শিল প্রভুপাদ শাস্ত্রে সিদ্ধান্ত অনুসারে এবং সকল মহাত্মা আচার্যদের বিচার প্রণালী অনুসারে সবাইকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি সর্বধাম অন্তরিত যা মাম একম শরণম রচ রাজা শিক্ষা দেন। শিল প্রভুপাদ কখনোই কাউকে দেব দেবীদের পূজো করার জন্য প্রোৎসাহিত করেন। শিল প্রভুপাদ এক সাধারণ হিন্দু প্রচারক ছিলেন না, তিনি হলেন এবং হচ্ছেন ভগবানের নিজের দূত, গোলোক ধামে কৃষ্ণের স্বপার্শ্ব। তিনি জানেন শাস্ত্রের সিদ্ধান্ত কি আছে এবং কিভাবে সমস্ত বদ্ধ জীবদের পরম মঙ্গল হবে। সেই জন্য এখানে এসে আমি প্রথমে খুব খুশি হলাম, দেখলাম যে এই সাইন আছে হরে কৃষ্ণ নাম হঠ ইস্কন অনুমোদিত, কিন্তু মন্দিরে প্রবেশ করে এত খুশি হলাম না, কারণ দেখলাম যে কিছু চিত্রপট ছিল যে ইস্কনে অনুমোদিত না। তো ইস্কন প্রচার আছে যে সব কিছু যে যা এখানে আছে সেই তো ইস্কনে অনুমোদিত, কিন্তু এইসব এক পিকচার ছিল এক প্রসিদ্ধ হিন্দু যা যা দ্বারা এই ভক্তি মার্গে অনেক বিঘ্ন হচ্ছে, তা প্রচার হচ্ছে যত মত তত পর, এবং কৃষ্ণের প্রচার আছে সর্বধমং পরিত্যাজা মামেকম শরণং ব্রজ, সব অনমত পরিত্যাগ করে কেবল আমার চরণে আশ্রয় লো, আশ্রয় লো, বসুন শুনুন আপনার মঙ্গল হবে, শুধু পিকচার তোলা থেকে কিছু হবে না। তো শ্রীকৃষ্ণ যা বলেন তার বিপরীত কথা প্রচার করে ওই মাংসাহারী খালি উপাসক। তো আপনারা যদি ইস্কনে অনুমোদিত হতে চান, আপনারা কেন শিল প্রভুপাদের গ্রন্থ সমূহ পড়েন না এবং বুঝেন না এর মধ্যে কি আছে? এত ব্যস্ত যদি থাকে শুধু ফটো তোলার মধ্যে এবং কথা না শুনে তো লাভ কি হবে? আমরা যদি মনে করি যে ইস্কনে প্রচার হচ্ছে হরে কৃষ্ণ বলো, নিরামিষ খাও এবং আর সব কিছু করে, তো সেটা ঠিক না। এবং এই প্রসিদ্ধ বেঙ্গলি কবিদের ফটো সেটা হচ্ছিল, কিন্তু তার কি সম্পর্ক আছে শুদ্ধ ভক্তি মার্গে? সাধারণ কবি ছিল, সাধারণ মানে লোকে বিচারে লোক বিচারে শ্রেষ্ঠ কবি ছিলেন, কিন্তু এবং কৃষ্ণের সম্বন্ধে কিছু কবিতা রচনা করে, কিন্তু শুদ্ধ ভক্তি মার্গে না, ওই ব্রহ্ম ধর্ম সমর্থক ছিল সেই সময়, ওই ব্রহ্ম ধর্ম প্রচলিত ছিল। তো বুঝতে হবে শিল প্রভুপাদ আমাদের কি শিক্ষা দেন, শুদ্ধ কৃষ্ণ ভক্তি মনে যার মধ্যে কোনো দেব দেবীর উপাসনা করা হয়, কোনো দেব দেবী যে উপাসকে উপাসনা সেটাও চলবে না। আমাদের পথ খুব সরল আছে, সিদ্ধ আছে, উত্তম আছে, কিন্তু সব কিছু করা তো চলবে না। সব আমরা সব কিছু যদি করতে চাই তো অনেক সুযোগ আছে সব কিছু করার জন্য, কমপক্ষে 84 লাখ সুযোগ আছে সব কিছু করার জন্য। কিন্তু আমরা যদি প্রকৃত শুদ্ধ কৃষ্ণ ভক্তি করতে চাই, তাহলে শুদ্ধ কৃষ্ণ ভক্তদের উপদেশ এবং আদেশ এবং আদর্শ অনুসারে করতে হবে। তো আপনারা ভক্তিমান আছেন, সেই জন্য আমাকে খুব সুন্দর স্বাগত দিলেন, গুরু পূজা ইত্যাদি করেন, কিন্তু বুঝতে হবে যে গুরু পূজা সেটা করা হয়, ফটো তোলা করা যেতে পারে, কিন্তু গুরু থেকে অনেকে কৃপা প্রার্থনা করেন, কৃপা করুন কৃপা করুন সেভাবে বলেন, কিন্তু আপনাদের লাভ হবে গুরুদের থেকে? আপনাদের বুঝতে হবে যে আমরা ওই গোসাইগিরি সেই জন্য আমরা আসিনি, ওই সব গোসাই আছে না, শুধু আসে ও প্রণামী সংগ্রহ করে, সবাইকে আশীর্বাদ দেয় এবং চলে যায়, যাতে লোকদের মঙ্গল হবে, তাদের নিজের জ্ঞান নেই এবং কাউকে তাদের জীবন সুধার করার জন্য কিছু বলে না, নিজেই তারা নিজেই সাংসারিক মায়ার দ্বারা বিভ্রমিত আছে এবং কোনো মঙ্গল কাউকে দিতে পারে না। তো গুরু কিভাবে গুরু হন? উপদেশ দেওয়া দ্বারা। গুরু আসে যায় যায় গুরু করে তো সেটা ভালো, কিন্তু শুনতে হবে যাতে আমাদের প্রকৃত উপকার হবে। তো আপনারা শিল প্রভুপাদের সকল গ্রন্থ পড়ুন, আপনাদের এইভাবে আধ্যাত্মিক উন্নয়ন হবে, তাছাড়া তো হবে না। নামে হরিনাম করার সাথে ভক্তি তত্ত্ব জ্ঞান অর্জন করতে হবে, সেই জন্যে শিল প্রভুপাদ এত কষ্ট করে বিশ্ব ভ্রমণ করার সাথে সাথে এই সমস্ত গ্রন্থ রচনা করেন। আপনারা যদি এই সকল গ্রন্থ পড়বেন তো আপনারা সেইভাবে বিভ্রমিত হতে পারবেন না। যেমন অনেকে শিল প্রভুপাদ লিখেছেন, অনেকে প্রচার করে থাকে যে যে কোনো দেব দেবীরা আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছানো যাবে, কিন্তু এখানে দেব দেবীদের পূজা করতে সম্পূর্ণ রূপে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ ব্রহ্মা ও শিবের মতো শ্রেষ্ঠ দেবতারা ও হচ্ছেন ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র। তো প্রভুপাদ শিল প্রভুপাদ প্রত্যেক পৃষ্ঠায় এই রকম উপদেশ দেন। তো মনে হয় আপনাদের মধ্যে একজন নেই যে একবার শিল প্রভুপাদে এক বইয়ে এক পৃষ্ঠ পড়েন, কারণ আপনার যদি পড়তেন তো এই সমস্ত বুঝতে পারতেন। হয়তো আপনারা এমনি পড়েছেন, কিন্তু পুরো শ্রদ্ধার সাথে পুরো মনোযোগ সাথে কেউ তো এখন পর্যন্ত শাস্ত্র পড়েনি। তো শাস্ত্র অধ্যয়ন করা তো শুধু লৌকিক না, যে আমরা হিন্দু আমরা শাস্ত্র পড়ি না। এই সমস্ত গ্রন্থের মধ্যে শিল প্রভুপাদে পূর্ণ কৃপা আশীর্বাদ আছে। আমরা যদি প্রভুপাদে কৃপা নিতে চাই তাহলে বুদ্ধি দ্বারা বুদ্ধি অর্পণ করে ভগবানের সেবা। আমরা যদি এই সমস্ত গ্রন্থ পড়ি তাহলে আমরা বুঝতে পারি যে সাধারণ হিন্দু ধর্ম কি আছে, যা দ্বারা সংসার ভ্রমণ তো কখনো বন্ধ হবে না, এবং শুদ্ধ খ্রিস্ট ভক্তি কি আছে, এবং উভয়ের মধ্যে কি পার্থক্য আছে। তো এখন আমি বেশিক্ষণ কথা বলবো না। আপনারা যা আমি বলেছি আপনারা যদি বুঝতে পারেন এবং গ্রহণ করতে পারেন, আপনাদের জীবনে আপনার জীবনে পুরো পরিবর্তন হবে, আপনাদের পরম উপকার হবে। তো এখন আমি কথা শেষ করছি। এই সমস্ত উপদেশ আমি শ্রীল প্রভুপাদের কাছ থেকে শ্রবণ করে সংগ্রহ করে এই দুটি বইয়ের মধ্যে সংগ্রহ করেছি, বৈষ্ণব শিক্ষা ও সাধনা এবং কৃষ্ণ ভক্তি অনুশীলনের পন্থ। তো এর মধ্যে শুরুতে এইসব লেখা আছে যে শুদ্ধ কৃষ্ণ ভক্তি মার্গে এইসব দেব দেবীদের ইত্যাদি পুজো কর নিষেধ আছে, কারণ শুধু শুদ্ধ কৃষ্ণ ভক্তি করতে হবে। তো শিল প্রভুপাদের আদেশ অনুসারে আমি এই দুই বই লিখেছি, এইসব পড়া থেকে এবং উপদেশ যে এই দুই বইয়ের মধ্যে আপনারা যদি পালন করবেন আপনাদের পরম উপকার হবে। আপনারা যদি ঠিক মতো পালন করেন আপনাদের কলক যাওয়া পথ খোলা থাকবে। তো এই দুই বই উপলব্ধ আছে এবং এক সিডিও আছে যার মধ্যে আমার 16 প্রবচন আছে। এর থেকে আপনারা অনেক ভক্তি উপদেশ লাভ করতে পারবেন। কেউ যদি নিতে চান তো এখন নেন। এবং সন্ধ্যায় অন্য প্রোগ্রাম হবে কোন জায়গায়?
এখান
থেকে কত দূর?